শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অধিবেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের অধিবেশনে থাকছে ঢাকা থেকে আমির খসরু, ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার পরিকল্পনা হয় কারাগারে, আর এই পরিকল্পনা করেন মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজউদ্দৌলা।
ঢাকা থেকেই আমির খসরুর পাঠানোর রিপোর্ট রয়েছে।
সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোতে সেরিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের পাঠানোর রিপোর্ট আছে।
সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।
প্রথমেই বিশ্ব সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন যে পরমাণু বিষয়ে থমকে থাকা আলোচনার উপর সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে বছরের শেষ নাগাদ সময় বেঁধে দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে তার ভাষায় ওয়াশিংটন যদি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আনে তাহলে তাকে খুব বিপজ্জনক এবং বাজে পরিণতি ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার নামমাত্র সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে কিম আরও বলেন যে তিনি আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি রয়েছেন, যদি অবশ্য যুক্তরাষ্ট্র তার মনোভাব পরিবর্তন করে। এই খবরটি দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এক টুইটার বার্তায় আজ সকালেই প্রেসিডেন্ট ট্রাম্পের জবাবে বলেন, আমি উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে একমত যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, বলা যেতে পারে দারুণ শব্দটাই যথাযথ হবে, এবং তৃতীয় আরেকটি শীর্ষ বৈঠক হলে ভালো হবে যাতে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি আমাদের সঠিক অবস্থান। ট্রাম্প আরও বলেন যে চেয়ারম্যান কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ায় অসাধারণ প্রবৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য এবং প্রাচুর্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি সেই দিনের দিকে তাকিয়ে রয়েছি এবং সেই দিন শিগগিরই আসতে পারে যখন পরমাণু অস্ত্র এবং নিষেধাজ্ঞা দুটি সরিয়ে ফেলা যাবে এবং উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে সফল দেশে পরিণত হতে পারে। সুদানের গোয়েন্দা বিভাগের প্রধান সালাহ আবদুল্লাহ মোহাম্মদ সালে আজ পদত্যাগ করেছেন। এর একদিন আগেই সামরিক অভ্যুত্থানে সে দেশের প্রেসিডেন্টকে উৎখাত করার পর প্রতিরক্ষা মন্ত্রীও তাঁর পদ থেকে সরে দাঁড়ান। অন্তর্বর্তী সামরিক পর্ষদের জারি করা এক বিবৃতিতে বলা হয় যে পর্ষদের নেতা আব্দুল ফাত্তাহ আল বুরহান সালের পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। সালে সালে ঘোষ নামেও পরিচিত। ঘোষ সবচেয়ে ভীতিময় জাতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা বিভাগের নেতৃত্বে ছিলেন এবং গত 4 মাসের প্রতিবাদ বিক্ষোভের সময় তিনি তাঁর ওই সংস্থার নির্মম অভিযানের নেতৃত্ব দেন। ওই সব প্রতিবাদের কারণে বৃহস্পতিবার সামরিক বাহিনীর প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে উৎখাত করে। প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফ অন্তর্বর্তী সামরিক পর্ষদের নেতৃত্বে মাত্র একদিন থাকার পর গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা দ্রুত স্বৈর শাসনের অবসান এবং অবনতিশীল অর্থনৈতিক অবস্থার সমাপ্তি ঘটানোর আহ্বান জানানোর পর ইবনে আউফ এই ঘোষণা দেন। ইবনে আউফ তাঁর উত্তরসূরি হিসেবে লিউটেন্যান্ট জেনারেল আব্দুল ফাতাহ বুরহানকে নিয়োগ করেন, যিনি এর আগে সশস্ত্র বাহিনীর প্রধান পরিদর্শক ছিলেন। সামরিক পরিষদ বলছে নির্বাচন না হওয়া পর্যন্ত 2 বছরের জন্য তারা সুদান শাসন করবে, কিন্তু এই সব পদত্যাগের কারণ সম্পর্কে তারা কিছু বলেনি। বিক্ষোভকারীরা বলছেন যে অসামরিক অন্তর্বর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। তারা আশঙ্কা করছেন অনির্দিষ্টকাল ধরে সামরিক শাসন চলতে পারে। বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোতে সেরিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
ভুটানে বাংলাদেশ থেকে বিশেষায়িত চিকিৎসক নিয়োগের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে মালামাল পরিবহন সংক্রান্ত বিষয় সহ কৃষি, স্বাস্থ্য, পর্যটন বিষয়ে ওই 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে উভয় দেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। ভুটান 16টি এবং বাংলাদেশ চেয়েছে 10টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। এছাড়া ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে সরাসরি বিদ্যুৎ আমদানির বিষয়েও চূড়ান্ত ঐকমত্য হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, বলেন,
ভুটানে ইলেকট্রিসিটি দ্রুত এটা স্বাক্ষরিত হবে। ভুটান আমাদের কাছে 16টি বিষয়ে ডিউটি ফ্রি কোটা ফ্রি চেয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ভারতের সাথে বিষয়টি নিয়ে আলাপ আলোচনার জন্য ভুটানের পক্ষ থেকে বাংলাদেশকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভুটানের প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ড নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, জেলে বসেই তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
কিভাবে নুসরাতকে হত্যা করা হয় তার একটি দালিলিক প্রমাণ হাজির করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা। এক সংবাদ সম্মেলনে ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন, দুটি কারণে নুসরাতকে হত্যা করা হয়। আলেম সমাজকে হেয় করা, আসামি সাদাত হোসেন শামীমের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া, কারাগারে হত্যার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেন অধ্যক্ষ সিরাজ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
গ্রেপ্তার এড়াতে আত্মসমর্পণ করেছেন কলকাতার সাবেক পুলিশ কমিশনার শ্রী রাজীব কুমার। ভারতীয় সুপ্রিম কোর্টের কাছে এক এফিডেভিটের মাধ্যমে তিনি আত্মসমর্পণের বিষয়টি উল্লেখ করেন। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে।
হলফনামার প্রতিলিপি পাঠানো হয়েছে সিবিআইকেও বলে খবর। উল্লেখ করা যেতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এরপরই সারদাকাণ্ডের তদন্তে তিনি সহযোগিতা করেননি, তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই মর্মে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তারের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে আজ সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিলেন রাজীব কুমার বলে খবর, এবং পরবর্তী আগামী সোমবারই 15 এপ্রিল এই শুনানি বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গ্রেপ্তারের পর থেকে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ ব্রিটিশ জেলে বন্দী রয়েছেন। তার ভবিষ্যৎ নিয়ে যেমনটি প্রত্যাশিত ছিল, দীর্ঘ আইনি এবং রাজনৈতিক লড়াই তাই বোধহয় হবে। ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন বিচারের জন্য আসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন যে ইরাক ও আফগানিস্তানে নির্যাতনের প্রমাণ প্রকাশ করার অপরাধে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে তাকে পাঠানোর বিষয়টির বিরোধিতা করা উচিত। লন্ডনে আসাঞ্জের উকিল জেনিফার রবিনসন নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের আদালতে আসাঞ্জের বিচার করানোর প্রচেষ্টার বিরুদ্ধে তিনি লড়ে যাবেন। গতকাল রবিনসন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আসাঞ্জ অবশ্যই বিচারের জন্য যুক্তরাষ্ট্রে তাকে পাঠানোর বিরুদ্ধে আপ্রাণ লড়ে যাবেন। তিনি বলেন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সত্য তথ্য প্রকাশের জন্য যুক্তরাষ্ট্র কেন তার বিচার চাইছে। এদিকে আসাঞ্জের গ্রেপ্তার সম্পর্কে চিলিতে এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন, যারা চুরি করা তথ্য নিয়ে সৈন্য, নাবিক, বৈমানিক এবং মেরিনদের জীবন ঝুঁকির সম্মুখীন করে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হলে আমেরিকা বরাবর খুশি হবে। তিনি বলেন, গোপন তথ্য পাচার করা সঠিক নয়, সেটা সাংবাদিকতাও নয়। সিরিয়া বলছে, মিসাইফ শহরে সিরিয়ার একটি সামরিক ক্ষেত্রে ইসরায়েলের বিমান হামলায় 3 জন সৈন্য নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, মধ্যাঞ্চলের হামা প্রদেশে আজ ভোরবেলায় ওই বিমান হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়। নাম জানা যায়নি এমন একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে মাঝপথে বাধা দিয়েছে। ইসরায়েল তাদের কথায় সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুর উপর একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েল বলছে যে সিরিয়ায় ইসরায়েলের সীমান্ত সংলগ্ন এলাকায় ইরানের উপস্থিতিকে ইসরায়েল বরদাস্ত করবে না। নেটোতে মিত্রদেশ যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের সতর্ক বাণী দেয়া সত্ত্বেও সে দেশের প্রেসিডেন্ট রেজেপ তাইয়াব এরদোয়ান রুশ ক্ষেপণাস্ত্র ক্রয়ের ব্যাপারে তাঁর সংকল্পে অটুট রয়েছেন। আঙ্কারা এবং ওয়াশিংটন সংঘাতের মুখোমুখি হচ্ছে। জুলাই মাসে আঙ্কারা ক্ষেপণাস্ত্রের চালান গ্রহণ করবে, সুতরাং দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল এড়ানোর জন্য হাতে রয়েছে খুব কম সময়। তুরস্কে যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বলেছেন, তুরস্ককেই বেছে নিতে হবে যে তারা ইতিহাসের সবচেয়ে সফল সামরিক জোটের গুরুত্বপূর্ণ শরিক হয়ে থাকবে কি না। গত বৃহস্পতিবার তার মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে যুক্তরাষ্ট্রের সেনেটের ফরেন রিলেশনস কমিটিতে সাক্ষ্যদানকালে স্যাটারফিল্ড আরও বলেন যে তুরস্ক কি এ রকম বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে এই সহযোগিতার নিরাপত্তাকে ঝুঁকির সম্মুখীন করবে। তবে এবছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর তৃতীয় বৈঠক শেষে মস্কো থেকে ফিরে এসে এডওয়ান S-400 ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় 190 মিডিয়াম ওয়েভ মিটারে এবং 1575 কিলোহার্টজে। সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের যে তদন্ত, সেই রিপোর্টে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে তাকে জেলে বসেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং ওই কলেজে ওই মাদ্রাসার অধ্যক্ষই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তারা ধারণা করছেন। বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী, ঢাকা থেকে।
ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার পরিকল্পনা হয় কারাগারে, আর এই পরিকল্পনা করেন মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। নুসরাতে দায়ের করা এক জনতাহারীর মামলায় সিরাজউদ্দৌলাকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে হিংস্র হয়ে উঠে প্রশাসনের একটি অংশ। স্থানীয় রাজনৈতিক নেতারাও সিরাজকে মুক্ত করার মিশনে নামেন। এক সংবাদ সম্মেলনে DIG বনোজ কুমার মজুমদার বলেন, দুটি কারণে নুসরাতকে হত্যা করা হয়। আলেম সমাজকে হেয় করা, আসামি সাদাত হোসেন শামীমের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া, মামলা তুলে নেওয়ার জন্য নুসরাতের গোটা পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু নুসরাত ছিলেন অনর, কোন অবস্থাতেই মামলা প্রত্যাহার করা হবে না। এরপরই কারাগারে হত্যার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেন অধ্যক্ষ সিরাজ। 4 এপ্রিল কারাগারে নুরুদ্দিন ও সাদাত সহ 5 জন অধ্যক্ষ সিরাজের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সে সময় সিরাজ কিছু একটা করার পরামর্শ দেন। সিদ্ধান্ত হয় নুসরাতকে পুড়িয়ে মারা হবে।
তারা সিদ্ধান্ত গ্রহণ করে রাফিকে পুড়িয়ে মারা হবে। বিষয়টি তারা 5 জনের কাছে শেয়ার করে। এই 5 জনের মধ্যে 2 জন মেয়ে মাদ্রাসার ছাত্রী, 3 জন মাদ্রাসার ছাত্র। এর মধ্যে একটি মেয়ের দায়িত্ব পড়ে 3টা বোরকা আনা এবং কেরোসিন আনা। সে 3টা বোরকা এবং কেরোসিন পলিথিন ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। ওখানে আরো 2 জন ছিল, সেই 2 জন তারা গিয়ে এবং এই মেয়েটি সহ উপরে 9টার সময় যখন ছুটি হয়ে যায়, ওরা এই চলাকালীন সময় ওরা ওখানে 2টি টয়লেট আছে, এই টয়লেটের মধ্যে লুকিয়ে থাকে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে এই প্লানওয়ালা মেয়েদের মধ্যে একজন, তারা বলতেছে চম্পা, সে গিয়ে প্লান অনুসারে রাফিকে বলে যে নিশাদকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সাক্ষী আর ওনা দিয়ে বেঁধে এবং আগুন লাগিয়ে তার নেমে বাইরে এই নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, এর মধ্যে নুরুদ্দিন নিজে, হাফেজ আব্দুল কাদের হচ্ছে 7 নম্বর আসামি সহ আরো 3 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে।
এই মামলায় 13 জন আসামি, এর মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসামি যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। এই হত্যাকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নুসরাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার বিভিন্ন সংগঠন ঢাকার গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন করেছে। এ সময় সাধারণ মানুষ নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিসহ নারীদের নিরাপত্তা নিয়ে তাদের আশঙ্কার কথা বলেছেন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
ছোট্ট এই শিশুটি জানে না আগামী দিনগুলোতে সে কতটা নিরাপদ। নুসরাতের মতো কি তারও জীবন পুরুষ শাসিত সমাজের শিকার হবে? কেউ কি আমরা বলতে পারি কাল আমার আপনার পরিবারের নুসরাতটা নিরাপদ কিনা? শনিবার সকাল 11টায় গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন করে নুসরাতের হত্যার বিচারের দাবি করে বিভিন্ন সংগঠন।
আমরা যদি সবাই মিলে একসাথে প্রতিবাদ করি এই নির্যাতনের, আর আমাদের যে দেশে আইন আছে সেই আইনটা যেন মানে দ্রুতগতিতে চলে এবং বিচার ব্যবস্থা যেন খুব ভালোভাবে চলে এবং বিচারিক যে কার্যক্রম সেটা যেন দ্রুত চলে।
যে ঘটনাগুলো আজকে ঘটছে সারা দেশে, এই ঘটনাগুলো প্রেক্ষিত যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে একের পর এক নারী শিশু এবং 3 থেকে শুরু করে একেবারে 70 বছরের মহিলা পর্যন্ত আজকে সারা দেশে নির্যাতিত হচ্ছে। এই যে নির্যাতন, এই নির্যাতনের আমরা একটা শেষ চাই।
এ সময় সাধারণ নাগরিকরাও নারীদের নিরাপত্তার দাবি জানান।
পুরুষ সমাজটা এমনভাবে মেয়েদেরকে একতরফাভাবে ইয়া কইরা রাখছে, যেমন আমার দাদা আমার দাদিকে জ্বালাইতো, আমার বাবা আমার মাকে, আমার স্বামী আমাকে, আমার ছেলে আমার বউকে, আমার জামাই আমার মেয়েকে এভাবেই চলে আসছে, আর হতে দেওয়া যাবে না।
আমাদের মায়েরা, বোনেরা এবং কন্যারা কোনো জায়গাতেই তারা আজকে নিরাপদে থাকতে পারছে না, সেটা স্কুলে হোক, মাদ্রাসায় হোক, কর্মক্ষেত্রে হোক, রাস্তাঘাটে হোক, সমস্ত জায়গায় তারা নিপীড়নের শিকার হচ্ছে। তার মূল কারণটাই হচ্ছে যে আমাদের দেশে এক শ্রেণীর বিচারহীনতার সংস্কৃতির জন্ম হয়েছে এবং এক ধরনের মানুষ তৈরি হয়েছে যারা সব কিছুই ভোগ করতে চায়। এই যে ভোগবাদী মানসিকতা, এই যে আজকে বিচারহীনতার সংস্কৃতি, তার ফলেই সমস্ত জায়গায় নারী এবং শিশুরা নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে।
আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি দ্রুত বিচার করুন এবং ফাঁসি আদায় করুন, ফাঁসি রায় কার্যকর করুন দীর্ঘ। আমরা এই দাবি করছি, সবাইকে বলতেছি, আপনারা একই আন্দোলন করুন, এক মাসের ভিতরে ফাঁসি কার্যকর করে আপনি দেখান।
মানববন্ধনের সিপিপি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,
আজকে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গত এক বছরের ভেতরে হিসাব করলে দেখা যাবে যে কয়েকশো ধর্ষণের ঘটনা এবং তার ভেতরে প্রায় একশোর মতো ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। আরো লক্ষণীয় যে যাদের ধর্ষণ করা হয়েছে এবং ছোট ছোট বাচ্চা শিশুদেরকে বলাৎকার করা হয়েছে তাদের বেশিরভাগই হলো বা একটা বড় অংশ হলো শিশু, এমনকি তিন বছরের শিশু, চার বছরের শিশু, তাদেরকে ধর্ষণ করা হয়, বলাৎকার করা হয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই জায়গাটায়, সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই জায়গাটায়। কেন আজকে এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে তার কারণ অনেকগুলো। একটা প্রধান কারণ হলো এর কোনো ঘটনার বিচার হয় না, ওর জন্য এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যে কোনো অন্যায় বর্বরতা চালানো হোক না কেন সেইখান থেকে পার পেয়ে যাওয়া যাবে যদি সরকার এবং রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আমার লাইন ঠিক মতো থাকে, তাহলে পরে আমাকে কেউ বিচার করবে না। এবং এর আগে আপনারা জানেন তনু হত্যাকাণ্ড, আফসানা হত্যাকাণ্ড, অনেক হত্যাকাণ্ড ঘটেছে, শত শত হত্যাকাণ্ড, সেইগুলোর কোনো বিচার করা হয় নাই। যদি বিচার করা হতো তাহলে যে মাথার ভেতরে অপরাধ করার ইচ্ছা আছে সে অন্তত একবার চিন্তা করে দেখতো যে ধরা পড়লে তো আমার ফাঁসি হয়ে যাবে।
নুসরাতের মৃত্যুতে দেশ জুড়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে মানববন্ধন পালিত হয় এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যকর করার দাবি জানানো হয়। এ সময় আগামী 20-27 এপ্রিল নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। নুসরাত মৃত্যুর আগে দেশবাসীকে বলে গেছে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য।
নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধনে সকলের একটি দাবি, দ্রুততম সময়ের মধ্যে সিরাজউদ্দৌলার ফাঁসি কার্যকর করা হোক। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ধনী এবং দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে ঠিক রাখার জন্য বেকারত্ব নিরসনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের লেজলি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক নাফিসা তানজিম। সম্প্রতি কানেকটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উন্নয়ন সম্মেলনে যোগ দিয়ে নানা বিষয় নিয়ে আলোচনার সময় সেখানে নাফিসার সঙ্গে কথা হয়। শুনুন বিস্তারিত।
আমি আমেরিকার লেজলি ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি সেখানে গ্লোবাল স্টাডিজ অ্যান্ড উইমেন জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ পড়াই। সো এখান থেকে আমি যা যা শিখছি, আমি আই গো ব্যাক টু মাই ইউনিভার্সিটি ইন বস্টন, আই ডিরেক্টলি টিচ মাই স্টুডেন্টস দোজ থিংস অ্যান্ড আই ক্যান সি আ ডিরেক্ট আউটকাম, সো দ্যাট দে ক্যান লার্ন অ্যাবাউট বাংলাদেশ, দে ক্যান লার্ন অ্যাবাউট হাউ কান্ট্রি ইন দ্য গ্লোবাল সাউথ ইজ স্ট্রাগলিং বিকজ অফ ইউ নো লাইক নিউ লিবারাল ক্যাপিটালিস্ট ইকোনমিক পলিসিস, বাট হাউ সোশ্যাল অর্গানাইজিং অলসো ডেভেলপিং অ্যান্ড হাউ পিপল আর থ্রাইভিং ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, সো দে আর লার্নিং about Bangladesh and it's also shattering their stereotypes about the way they look at the global south. Bangladesh somporke amader shobari onek shomoy ekta idea ache je tolabihin chhuri, ebong shudhu Bangladesh na bisher je kono tritiyo bisher je desh gulo unnato bisher onekei bhabe je desh gulo ashole kono asha nei. So as a university professor, I think it's my responsibility to teach American students that no, this country has a tremendous amount of possibilities and BDI is the space where I can actually learn about the amazing things that Bangladeshi scholars and activists and NGO professionals are doing, then I can go back to my classroom and then I can teach about it. And also part of my work involves writing, so I can also write about it and that writing gets circulated in the North American academia and then people can know what's happening there. So that's how do I do my part as an academician. এখন যারা গভর্নমেন্টে কাজ করছে, আই ক্যান্ট রিয়েলি স্পিক ফর দেম, তারা আমাদের কাছ থেকে অনেক পরামর্শ পাচ্ছেন, কিন্তু তারা আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করছেন এটা বাংলাদেশে যারা আছেন আই থিঙ্ক তারাই অনেক ভালো বলতে পারবেন।
আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি যেহেতু লেবার ফোর্স নিয়ে কাজ করেন, বাংলাদেশের অন্যতম প্রধান বলা যায় প্রধান লেবার ফোর্স এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখানে নারীরা বিপুল সংখ্যক নারীরা কাজ করে, যেখানে অনেক যেটা নিয়ে যেটা এনভায়রনমেন্ট নিয়ে অনেক কমপ্লেন আছে, এটাকে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন?
আমার নিজের গবেষণা বিষয়বস্তু ছিল যেমন রানা প্লাজা ধসের পরে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে অবস্থা, অ্যাকচুয়ালি ওয়ার উই ক্যান গো ফ্রম হিয়ার অ্যান্ড হোয়াট ট্রান্সন্যাশনাল অর্গানাইজিং ক্যান ডু ইন দিস রিগার্ড। তো আমি বলবো যে আমাদের এনভায়রনমেন্টের সমস্যা তো আসলে অনেক, ওয়ার্কাররা তাদের মিনিমাম ওয়েজ নিয়ে তাদের একটা লং স্ট্রাগল অনেকদিন থেকেই চলে আসছে, ইভেন গত বছর তারা যতটুকু মিনিমাম ওয়েজ চাচ্ছিলো ততটুকুও তারা পায়নি। আমাদের ফ্যাক্টরি ওনার্স আর নট নেসেসারিলি ইন্টারেস্টেড ইন লিসনিং টু ওয়ার্কার্স ভয়েসেস, অ্যান্ড অলসো মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস দে আর ট্রাইং টু গেট লাইক চিপেস্ট ডিলস, লাইক আই মিন দে আর ট্রাইং টু গেট that they're forcing our garment factory owners to offer them the cheapest deals, and eventually that pressure kind of trickles down and exploit our workers. So
compliance issue,
কমপ্লায়েন্স ইস্যু নিয়ে অনেক কাজ হয়েছে রানা প্লাজা ধসের পরে, অ্যাকর্ড এসেছে, অ্যালায়েন্স এসেছে, বাট এগেনস্ট দ্য বিগেস্ট প্রবলেম ইজ সে ফর এক্সাম্পল অনেকদিন থেকে আমরা কর্পোরেট কোড অফ কন্ডাক্ট নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম যে কর্পোরেশনগুলো যদি রেসপন্সিবল হয়, তারা যদি অ্যাকাউন্টেবল হয়, তারা যদি তাদের সোর্সিং ফ্যাক্টরিগুলোকে প্রেশার দেয় যে না এই সেফটি অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডগুলো মেনে চলতে হবে, তাহলে হয়তো একটা চেঞ্জ আসবে।
কিন্তু সমস্যা
যেটা দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস টিয়ার ওয়ান অ্যান্ড টিয়ার টু ফ্যাক্টরিগুলো হচ্ছে গিয়ে কর্পোরেশনদের সাথে কাজ করে, কিন্তু আমাদের একটা বিশাল সংখ্যক গার্মেন্ট ফ্যাক্টরি হচ্ছে গিয়ে টিয়ার থ্রি অর্থাৎ সাব কন্ট্রাক্টার্স, অ্যান্ড দে ডোন্ট নেসেসারিলি ওয়ার্ক ডিরেক্টলি উইথ দোজ কর্পোরেশন, সো দে আর নট লায়াবল টু ফলো দোজ কোডস অফ কন্ডাক্ট। এবং রানা প্লাজা ধসের পরে যেটা আসলো যে অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স নিয়ে অনেক হইচই হলো, এবং অ্যাকর্ড বেসিক্যালি চেষ্টা করলে এই অর্গানাইজেশনগুলোকে একটা রেগুলেশনে নিয়ে আসার, উইচ would be, I mean, they hoped that it would be different from typical codes of conduct because it was a legally binding agreement and it wanted to work in collaboration with local and international labor rights groups. That was the idea and everyone appreciated it, and especially in the West, in America, people kept talking about what an amazing idea Accord is and how it's groundbreaking and how it's going to change everything. কিন্তু গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি যে অ্যাকর্ডের কাজের ফলে হ্যাঁ টিয়ার ওয়ান টিয়ার টু ফ্যাক্টরিগুলোতে কিছু পরিবর্তন এসেছে, তাদের বিল্ডিং অ্যান্ড সাইট ফায়ার সেফটিতে কিছু উন্নতি হয়েছে, কিন্তু এই কোম্পানিগুলো এই ফ্যাক্টরিগুলো কিন্তু আগে থেকেই কর্পোরেশনগুলোর সাথে কাজ করতো, এরা কিন্তু আগে থেকেই অনেক কমপ্লেন্স দেখে মেনে চলতে হতো। সো আমরা যে কোম্পানিগুলো রিলেটিভলি আগের থেকে ভালো অবস্থায় ছিল, আমরা সেই সেই ফ্যাক্টরিগুলোকেই আমরা হচ্ছে গিয়ে আবার প্রেশার দিচ্ছি তাদের অবস্থা উন্নতি করার জন্য। সো হ্যাঁ কিছু চেঞ্জ এসেছে, বাট দ্যাট ওয়াজ নট ড্রাস্টিক।
আপনি আপনাকে যদি আমি প্রশ্ন করি যে প্রধান পাঁচটি বাধা কী আগামী 30 বছরে বাংলাদেশের সামনে এবং সেগুলো কাটিয়ে ওঠার পথ কী 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 বলবেন?
ওকে, সো আই হ্যাভ টু রাইট আ বুক অ্যাবাউট ইট, এটা অ্যান্সারটা খুবই ডিফিকাল্ট। এখন প্রধান বাধা আই থিঙ্ক ডেমোক্রেসি ইজ আ হিউজ ইস্যু, সো এগেন ইটস ইন্টারেস্টিং দ্যাট উই লাভ টু ক্লেম আওয়ার সেলভস অ্যাজ ইউ নো লাইক মিডল ইনকাম কান্ট্রি, উই লাভ টু টক অ্যাবাউট ডেভেলপমেন্ট, কিন্তু একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ছাড়া সেই ডেভেলপমেন্ট আসলে কতটা পসিবল সেটা ভেবে দেখার বিষয়। এবং আমাদের দেশে যেটা হচ্ছে যে পার্টি পলিটিক্সের এখন যে অবস্থা সেখানে ডেমোক্রেটিক পার্টিসিপেশন আসলে কতটা সেটা নিয়ে বিশাল প্রশ্নের অবকাশ আছে, সো উই নিড টু বি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট। দ্য সেকেন্ড থিং ইজ অফটেন টাইমস ইউ উইল সি দ্যাট এগেন ইভেন এই কনফারেন্সে আমাদের প্রচুর ব্যাংকার এসেছেন, প্রচুর কোম্পানির সিইও এসেছেন, অ্যান্ড উই কিপ টকিং অ্যাবাউট ইউনো উই কিপ সেলিব্রেটিং ফ্রি মার্কেট ইকোনমি, অ্যান্ড উই কিপ টকিং অ্যাবাউট ইউনো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউনো লাইক অ্যাট্রাক্টিং দোজ মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস টু কাম ইন অ্যান্ড ইনভেস্ট, বাট উই অলসো টু থিঙ্ক অ্যাবাউট যে এই চিপ লেবার দিয়ে আর কতদিন গার্মেন্ট ওয়ার্কারদের উপরে তাদের উপরে বেস করে কতদিন দেশের ইকোনমি চলবে, কারণ আমাদের দেশে গার্মেন্ট ওয়ার্কার এবং হচ্ছে কি আমরা মিডল ইস্টে আমাদের যে শ্রমিকদেরকে আমরা পাঠাই এদের উপর বেস করেই কিন্তু দেশটা চলছে, কিন্তু দ্যাট ক্যান গো ফর এভার। এইভাবে চিপ লেবার এক্সপ্লয়েট করে আমাদের দেশের ধনীরা দিনে দিনে আরও ধনী হচ্ছে এবং গরিবরা দিনে দিনে আরও গরিব হচ্ছে। নাও উই লাভ টু টক অ্যাবাউট হচ্ছে যে আমাদের জিডিপি কত দ্রুত বাড়ছে, কিন্তু একই সাথে আপনি যদি আমাদের জিনি ইন্ডেক্স দেখেন গত কয়েক বছরে আমাদের দেশে ধনী ও গরিবদের মধ্যে হচ্ছে যে গ্যাপটা সেটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, এটা আরও যাচ্ছে। উই লাভ টু ফলো দ্য মডেল অফ হচ্ছে চায়না, যে চায়না হচ্ছে ডেভেলপমেন্ট যেভাবে করেছে আমরা সেই পথে হাঁটতে চাই, কিন্তু এই ডেভেলপমেন্টের আফটার এফেক্ট হিসেবে যে ইনকাম ইনইকুয়ালিটি হচ্ছে এবং মার্জিনালাইজ জনগোষ্ঠীর অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠীর কথা আমরা চিন্তা করছি না, আমরা শুধু আমাদের জিডিপি বৃদ্ধির হার নিয়েই আমরা খুবই আনন্দিত বোধ করছি, আই থিঙ্ক ওই জায়গাগুলো আসলে ভেবে দেখার দরকার আছে। সো বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ইটস দ্য কনফারেন্স অ্যান্ড উই টকড অ্যা লট অ্যাবাউট ডেভেলপমেন্ট, বাট আই থিঙ্ক উই রিয়েলি নিড টু ক্রিটিক্যালি থিঙ্ক অ্যাবাউট দ্যাট দিস হোল নোশন অফ ডেভেলপমেন্ট, যে শুধুমাত্র নাম্বার বাড়লে, শুধুমাত্র জিডিপি বাড়লেই যে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হবে ব্যাপারটা তা না, ডেভেলপমেন্ট ইজ আ মাচ বিগার কনসেপ্ট। এবং আমি নিজে যেটা মনে করি যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যখন তাদের রাইটসগুলো ঠিকভাবে পাবে, যখন প্রান্তিক জনগোষ্ঠী ফিল করবে যে অ্যাকচুয়ালি তারা সাস্টেনেবল ওয়েতে একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে ইন্টিগ্রেটেড হচ্ছে, তখনই আমরা সত্যিকারের ডেভেলপমেন্ট অ্যাচিভ করবো। এবং আমি এবং আগামী 30 বছর আই থিঙ্ক এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমরা শুধুমাত্র সংখ্যার ইন্ডিকেটারের উপর বেস করে নিজেদেরকে ডেভেলপ করে আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ক্লেম আওয়ার সেলফ ডেভেলপ। আমেরিকা পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নেশনস, মেবি মোস্ট পাওয়ারফুল নেশন, এবং এদের ইন্ডিকেটার অনেক ভালো। কিন্তু আমেরিকা ইনকাম ইনইকুয়ালিটি বলেন, রেসিজম বলেন, সামাজিক সমস্যাগুলো মারাত্মক, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক উই অ্যাকচুয়ালি ফলো দ্যাট, উই উড ওয়ান্ট টু ফলো দ্যাট পাথ। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কীভাবে আসবে, ডেভেলপমেন্টের ফল সবাই সমানভাবে কীভাবে ভোগ করতে পারবে, আই থিঙ্ক সেটা এনশিওর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামী বছরগুলোতে।
অনেক ধন্যবাদ।
কক্সবাজার এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলে তামাক চাষিদেরকে তামাক চাষ বন্ধ করে অন্যান্য চাষাবাদে উৎসাহী করবার চেষ্টা চলছে। অনেকেই গোলাপ চাষে উদ্বুদ্ধ হয়েছেন, তারপরেও বেড়ে চলছে তামাক চাষের জায়গা। বিষয়টি নিয়ে আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল বিভিন্ন স্থান সফর করেছেন এবং এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন তৈরি করেছেন।
কক্সবাজার ও বান্দরবানের উর্বর ভূমি জুড়ে তামাকের আগ্রাসনে কিছুটা হলেও স্বস্তি এনেছে ফুল চাষ। আলের একপাশে সবুজের আড়ালে প্রতিটি পাতা আর শিরা উপশিরায় বিষাক্ত নিকোটিন নিয়ে বেড়ে উঠছে বিশ বৃক্ষ তামাক। তামাক প্রক্রিয়াজাতকরণ চুল্লিতে পুড়ছে বন, দুর্গন্ধে ভারী হচ্ছে পরিবেশ, নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। মানব স্বাস্থ্য ও পরিবেশ ধ্বংসকারী তামাকের পাশেই ফুটেছে ফুল। মহৌষধ মধু নিয়ে বেড়ে ওঠা সুগন্ধ ছড়ানো ফুল চাষ তামাকের চেয়েও লাভজনক। লাভের চেয়েও বড় কথা বিষের সাথে মধুর কিংবা তামাকের সাথে ফুলের যুদ্ধে ভালোবাসার বিজয়, মানুষের দেহ মন ভালো করে দেওয়ার মহৎ প্রয়াস। কেবল ভালোবেসেই তামাক ছেড়ে ফুল চাষে ঝুঁকছেন প্রেমিক চাষিরা। চকরিয়ার ফুল চাষি মোহাম্মদ নাসির তাদেরই একজন।
আমি আগে তামাক চাষ করতাম, ওখান থেকে আমি চলে আসি গোলাপের চাষে। অর্থনৈতিক হিসাবে আমার গোলাপটাই ভালো লাগে। তামাকে তো আপনার 6 মাসে সুযোগ, আর আমাদের গোলাপের চাষে তো আপনার এই 1 বছর চারণ রোপণ করলে 3-4 বছর গাছগুলো টিকে।
একইভাবে ভালোবাসা থেকেই তামাক ছেড়েছেন কৃষক ফজলুল কবির।
তামাক ক্ষেত করে ছেড়ে বিল অসুখ, এবং তামাকে যেই যে লাহরগুলো
তামাকের দাম যেমন মিলছে না, কোম্পানিগুলোর কেনার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলে চাষিদের তামাক আর বিক্রি হয় না, এমন মার পেছে ঋণের ফাঁদে পড়ে গ্রাম ছাড়া হয়েছেন অনেক তামাক চাষি। তাই চাষিরা তামাকের বিকল্প চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তামাকের ফাঁদ থেকে বেরিয়ে বিকল্প চাষ করছেন মোহাম্মদ আব্দুর রশিদ।
এরা বলছে যে কি আমার কোটা জাতগুলো নেওয়ার কথা ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। তখন আমাদের মানুষ কি করছে, আমরা সব মানে লোকসান হয়ে গেছি, যা ছিল ওইগুলো মানে খালে নদীতে নিয়ে ফেলা দিছে, হয়েছে হাজার হাজার লোক মানে দেশান্তরে চলে গেছে।
নিজের পণ্য যাকে ইচ্ছা বিক্রি করতে পারাটা বিরাট সুবিধা বলে জানিয়েছেন দেলওয়ার হোসেন।
তামাক থেকে অনেক ভালো, এটা আমরা যে কোনো বাজারে যেয়ে বিক্রি করতে পারি, একজনে যদি না নেয় আরেকজন আমরা বিক্রি করতে পারি, ওইটা তামাকগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারি না।
একসময়ের সবচেয়ে বড় তামাক চাষি মোহাম্মদ শাহাবুদ্দিনও চেষ্টা করছেন তামাকের কবল থেকে বেরিয়ে আসতে।
আগে তো 10-12 খানি খেতে করছিলাম, তো এখন তো আস্তে আস্তে খেতে কমে ফেলছি, তো এই কাজের টাকায় আমার পোষায় না।
খাদ্য সংকট, পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতিরোধে তামাক চাষ নিয়ন্ত্রণে আইন সংশোধন করেছে বাংলাদেশ, গঠন করেছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, প্রণয়ন করেছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি। এরই প্রেক্ষিতে সরকার ও উন্নয়ন সংস্থাগুলো তামাকের বিকল্প চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শুরু করেছেন নানা কার্যক্রম। একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে এনজিও সংস্থা ইয়াং পাওয়ার সোসাইটি ইপসা। ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান বলেন,
সকল তামাক চাষিকে আমরা উদ্বুদ্ধ করব যাতে করে তারা বিকল্প
যে অর্থকরী ফসলগুলো আছে তামাকের বিকল্প, সেটা তারা এগিয়ে আসবে। আলটিমেট আমাদের গোল হচ্ছে 2040-এর মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার কাজে একটা বেসরকারি সংগঠন হিসাবে এই লক্ষ্যমাত্রা অর্জনে একটা ব্যাপক ভূমিকা রাখা।
বাঁকখালি ও মাতামুহুরির তীরগেসা উর্বর পলি জমিতে আইন অমান্য করে চলছে তামাক চাষ। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তামাক চাষের পরিসংখ্যান নিয়ে রয়েছে বেশ লুকোচুরি। কিছু কিছু তামাকের জমিতে বিকল্প চাষ হলেও তামাক ছড়িয়ে যাচ্ছে নতুন নতুন জমিতে। চাষিরা আটকে যাচ্ছেন তামাক কোম্পানিগুলোর নগদ প্রলোভন ও বিপণন কৌশলে। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতা পেলে তামাক ছেড়ে বিকল্প চাষের জন্য প্রস্তুত কৃষকরা। আশার কথা শুনালেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম শাহরিয়ার।
যে ফুলের চাষ হচ্ছে এই জায়গাগুলো সবগুলোই কিন্তু তামাকের জমি ছিল। কৃষকদেরকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করছি যে আপনারা এই তামাকের বদলে যদি এইসব লাভজনক এইসব সবজি চাষ করেন, এতে করে আপনার সবজিতে আয়ও হবে, প্লাস একটা ক্ষতিকর দিক যেটা যে তামাক চাষে যে জমির যে ক্ষতি, মানুষের যে ক্ষতি, সেই ক্ষতির হাত থেকেও রেহাই পাবেন। এবং আমরা এটাতে কৃতকার্যতা লাভ করেছি। আগামী 2-3 বছরের মধ্যে আমি আশা করি কক্সবাজার থেকে তামাকের চাষ সম্পূর্ণরূপে আমরা নির্মূল করতে সক্ষম হব।
রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারে সবজির চাহিদা এবং দাম উভয়ই বেড়েছে। বেড়েছে ফুলের চাহিদা। ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে এখানকার কৃষকরা রোহিঙ্গা রেসপন্সে প্রাপ্ত অনুদানের অংশীদার হওয়ার দাবি করেছেন। বর্ধিত চাহিদার যোগান দিতে সক্ষমতা তৈরি করতে চান কৃষকরা। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে রাখতে চান অবদান। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার শনিবার আমাদের নিয়মিত পর্ব শিল্প ও বিনোদন। বাংলাদেশের সুপরিচিত অভিনেতা জাহিদ হাসান 3 দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করছেন। এই দীর্ঘ সময়ে তার কর্মক্ষেত্র এবং কাজের বিবর্তন নিয়ে জাহিদ হাসানের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক জাহিদ হাসান। 80-এর দশক থেকে মঞ্চে অভিনয় করছেন, 90-এর দশক থেকে টেলিভিশনে অভিনয় করছেন। জাহিদ হাসান জাতীয় পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, বাদশাস পুরস্কার, এরকম আরও অনেক পুরস্কার আছে তার ঝুলিতে। জাহিদ হাসান, আপনাকে প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
কেমন আছেন আপনি?
আমি আছি ভালো। এখানে দেখলাম একটু শীত শীত, এই শীতের একটু প্রকোপ পড়েছে, এমনি ভালো আছে আল্লাহর রহমতে।
আচ্ছা, 90-এর দশকের সাথে আজকে এই 2019 সালে এই যে পথ পরিক্রমা, একজন অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, কি মনে হয় কি পরিবর্তন কিছু হয়েছে আপনার কাজের মধ্যে?
অনেক পরিবর্তন সর্বে। যেরকম হচ্ছে যে আগে যে সিস্টেমগুলো ছিল, আগে এত স্যাটেলাইট চ্যানেল ছিল না। আগে যখন আমরা যেভাবে বাংলাদেশে শুরু করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ছিল, শুধু টেলিভিশন ওরিয়েন্টেড একটা কাজ করতাম। পরে প্যাকেজ আসলো, প্যাকেজের মাধ্যমে টেলিভিশনের ওখানে যেতাম। তারপরে আসলো অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল, তাও একটা ভিতরে আসলো। এখন স্যাটেলাইট চ্যানেল যখন উন্মুক্ত করে দিল, তখন আমাদের দেশে নীতিমালাগতভাবে বা অন্যান্য ক্ষেত্রে অনেক অনেক পরিবর্তন। আগে যখন আমরা অভিনয় করতাম, একটা স্টেজের ভিতর দিয়ে এসছি সবাই, তারপরে যখন টিভিতে গিয়েছি তখন আমাদের একটা অডিশনের মাধ্যমে গিয়েছি। এখন মনে হচ্ছে যে কেউ এসে অভিনয়টা একটা খুবই সহজ মনে করছে সবাই, যে এও তো পারে, আমরা তো পারি। সেই জন্য অনেক অনেক পার্থক্য এসছে আমি মনে করি।
এটা তো একটা চিন্তার বিষয় যে এখন মানুষ ভাবছে যে অভিনয়টা সহজ।
এটা খুবই ভাবছে এবং জানছে, এমনি সম্মান দিচ্ছে। তারপর অনেক সময় যেরকম প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে আপনার নাটক ফাটক কেমন চলছে, আমি অনেক সময় বিনয়ের সঙ্গে বলি, ভাই নাটক চলছে মোটামুটি, ফাটকটা ঠিক মতো হয়ে উঠছে না। এটা হর হামেশাই শুনতে হয় মাঝে মাঝে।
আপনি আপনি মঞ্চ দিয়ে শুরু করেছিলেন অভিনয়, কিন্তু এখন অনেকগুলো টিভি চ্যানেল হওয়াতে মঞ্চ ব্যাকগ্রাউন্ড ছাড়াই অনেকে টিভিতে অভিনেতা হিসেবে কাজ করছেন। এই মঞ্চের ব্যাকগ্রাউন্ডটা থাকা কতটা জরুরি আপনার মনে হয়?
আমার যেটা মনে হয় যে অনেকেই তো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা একটা প্র্যাকটিসের খুব দরকার আমি মনে করি। সবাই তো আর নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর না, অনেকেই তো একটা স্কুলের মাধ্যমে এসে অনেক বড় হয়েছে। আমি মনে করি একটা এক ধরনের স্কুল, একটা সিস্টেমগতভাবে শেখানো, স্বভাবজাতভাবে মানুষের ভিতর অনেক প্রতিভা থাকতেই পারে, আমি এদের বলছি না যে এটা, কিন্তু এটাই যে সব সব সবকিছু সেটা না, একটা প্র্যাকটিসের ভিতর দিয়ে কোনটা গেলে সুবিধা হবে কোনটা না হবে। ওই হাতুড়ে ডাক্তার তো অনেক থাকে, কিন্তু তারপর ডাক্তারিটা পড়ায় কেন, ওইটা মনে হয় আমার জন্য খুব জরুরি। আমি মনে করি স্টেজটা এক ধরনের খুব জরুরি।
নিশ্চয়ই। টেলিভিশন নাটক, টেলিভিশন নাটকের ক্ষেত্রে শুধুমাত্র বিটিভি একসময় ছিল যখন, তখন নাটকের একটা এক ধরনের মান ছিল। আজকে 30-40টি প্রাইভেট চ্যানেল প্রত্যেকেই নাটক দেখাচ্ছে, নাটকের মানটা কতটা প্রভাবিত হচ্ছে?
যেরকম হচ্ছে যে আগে সমগ্র বাংলাদেশ থেকে, আমি যদি শুধু বাংলাদেশটা ধরি, বাংলাদেশ থেকে যারা বড় বড় উপন্যাসিক লেখক বা নাট্যকার যারা, ওখানেও অডিশন দিয়ে তাদের নাটক দিতে হতো, ওখানে নাটক বাছাই করা হতো, তারপরে এই চাঙ্কে কার কার নাটক যাবে, ত্রৈমাসিক একটা চাঙ্ক থাকতো, ওখান থেকে বড় বড় সাহিত্যিক কবি ওনারা নাটক লিখতেন বা নাট্যকাররা, তখন তারপরে সব দলের মিলে যাদের যাদের দরকার ওইভাবে মিলে নাটকটা আমাদের রিহার্সাল দিতাম, আমরা রিডিং করতাম, ব্লকিং করতাম, দুদিন তিন দিন রিহার্সাল দিতাম, তারপরে আমরা শুট করতাম, এবং সেটার এক ধরনের আমাদের একটা সিস্টেমের ভিতর দিয়ে আসতাম। তখন আমাদের গ্রেডেশন ছিল এ বি সি বিশেষ। তা এখন যখন একটা নতুন ছেলে আসবে, সে সিতে আসবে, তারপরে বিতে, তারপরে এতে, দেন বিশেষ, এইভাবে আমরা আসতাম উচ্চ হাই হাইয়ের। এখন এখানে যেটা হয়েছে, নাটকের বাজেট কমে গেছে, একটা নাটকের বাজেট এটা দিয়ে, আগে যেরকম আমি নিজে যখন প্যাকেজ বানাতাম, নাটক বানানোর জন্য কি দরকার সেটা করতাম, কত বিক্রি করবো সে চিন্তাটা কখনোই করতাম না। এখন যেটা হয়েছে, নাটকের আগে একটা বাজেট দিয়ে দেয়, ভাই আপনি এর ভিতর বানান, ওইভাবে তো আসলে বানানো সম্ভব হয় না অনেক সময়, এইটা একটা ঝামেলা হয়ে গেছে।
নিশ্চয়ই। আপনি কি নস্টালজিয়া অনুভব করেন সেই সময়ে আর এই সময়ে?
না, এটা অ্যাডজাস্ট করে, মানে আমরা মানুষ তো, আমরা তো সহনশীল, সবসময় অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কিন্তু এটা এক পর্যায়ে ভালো লাগে না, এখন ওটা তো মিস করি আমরা, আমার মনে হয় সবাই মিস করি, যারা যারা প্রোডিউসার ছিল, ওরকম প্রোডিউসার এখন নাই, অনেকদিন পরে টিভিতে গিয়েছে, আগে সেই মানুষগুলো নেই, আগে সেই সিস্টেমগুলো নেই, আগে সেই, আর এর ভিতরে আমরা আবার উন্মুক্ত হয়ে যাওয়ার পরে যে সিস্টেমটা পেয়েছি, সেটার সঙ্গে অনেক সময় এখানকার অনেক জিনিসও ভালো লাগে, আবার তখনকার অনেক জিনিসও ভালো লাগে, কেমন জানে হয়ে গেছে সবকিছু মিলে, জিনিসটা ভালো নেই। তারপরে আবার আমাদের দেশের যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের দেশে চ্যানেলগুলো যখন বাইরের রাষ্ট্রের চ্যানেলগুলো আমাদের দেশে দেখায়, তখন তাদেরকে কোয়াব বলে, যে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, ওই কোয়াব যারা নিয়ে এসছে, তারা তাদেরকে 3 লক্ষ টাকা দিয়ে এই কোয়াবের মাধ্যমে আমাদের সব চ্যানেল, স্যাটেলাইট চ্যানেলে সবগুলো পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের চ্যানেলগুলো দেখায়। তো আমরা অনেকবার দাবি করেছিলাম যে আমাদের চ্যানেলগুলো যেন পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে যায়, এবং সেটারও ট্রাই করা হয়েছিল। তখন তাদের যে অ্যাসোসিয়েশন, তারা চাইলে এটা হচ্ছে 5-7 কোটি টাকা। তখন আমরা বললাম যে অসম কেন, এইগুলোরও সিস্টেম হয়নি। তখন হচ্ছে কি যে যারা অ্যাড এজেন্সি, তারা আমাদের এখানে না দিয়ে তারা ওই সব দেশের প্রোগ্রামগুলোতে দিচ্ছে, যে এখানে তো দেখছেই আপনার মার্কেটিংটা ওখানে করেন। এইভাবে আমাদের চ্যানেলগুলো ঠিক মতো প্রপারলি যে ওই সেকেন্ড বা মিনিটের যে হিসাব কত প্রপার টাকা, সেটা পাচ্ছে না, টাকা কমে গেছে। চ্যানেলগুলোকেও যে সবসময় দোষ দেওয়া যায় সেটাও দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে নীতিগত একটা প্রবলেমের ভিতর পড়ে যে এই জিনিসগুলো এরকম হয়ে যাচ্ছে।
এখানে তাহলে দায়িত্বটা কি সরকারের?
সরকারের তো অবশ্যই, কারণ এই নীতি তো আমি একজন অভিনেতা পারবো না।
আপনি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছিলেন আপনার অভিনয়ের জন্য। হুমায়ুন আহমেদ সম্পর্কে কিছু স্মৃতি?
হুমায়ুন ভাই সম্পর্কে আসলে অনেক স্মৃতি, হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার এত এত স্মৃতি, আমি মানে কি বলবো, আমি অনেক সময় অনেক খারাপ লাগে, এখন অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার যদি অন্যভাবে বুঝাই, হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছিল মাল্টিপারপাস টাইপের। সে আমার লাইক টিচার, লাইক বিগ ব্রাদার, ফ্রেন্ড অ্যান্ড লাইক ফাদার। আর তার সঙ্গে সব ধরনের আলোচনা, সবাই কিন্তু স্যার বলে থাকে, আমি তাকে হুমায়ুন ভাইকে বলতাম সব সময়, কারণ সে আমার ডিরেক্ট টিচার ছিল না। আমি কত স্মৃতি বলবো, অনেক অনেক স্মৃতি। আমরা তখন কাজ করছি সবুজ ছায়া বলে একটা নাটকে, তখন আমরা হোস্তাপাড়ার ওখানে কাজ করছি, তখন হুমায়ুন ভাই ওই জায়গাটাকে দিনি, আমরা যাচ্ছি আমাদের রাতে, ওখানে খুব সাপের উপদ্রব, একটা ঘরের ভিতরে একটা বেডে থাকে হচ্ছে হুমায়ুন ভাই, আর একটা বেডে থাকে, খাটে থাকে হচ্ছে নূর ভাই, আর মাঝখানে নিচে থাকে আমি ফ্লোর করে তোষক দিয়ে, পাশের রুমে আবুল খায়ের, আতাউর রহমান, এরকম অন্য অন্য অনেকেই থাকে। তাই একদিন দরজা দেখে আটকে না, আটকে না কেন, হুমায়ুন ভাই আমাকে কিছু না বলে বলে তুমি সরে আসো, দেখি যে দরজার ফাঁক দিয়ে একটা সাপ অর্ধেক এখানে অর্ধেক ওইদিকে, সেই জন্য দরজাটা আটকাচ্ছে না। তারপরে হুমায়ুন ভাই আমাদের করলো কি, যে প্রোডাকশনকে ডেকে বললো যে একটু লাইভ বয় সাবান কিনে নিয়ে আসো। সে সাবান নিয়ে এসে কুচি কুচি করে কেটে সুতো দিয়ে বেঁধে পায়ে বেঁধে দিল, সবার পায়ে, সব ইউনিটের পায়ে। তো বললাম এটা কেন, বলে দেখো আমি কেমিস্ট্রির টিচার, এই লাইভ বয় সামনে কার্বলিক অ্যাসিড আছে, এই কার্বলিক অ্যাসিড সাপ সহ্য করতে পারে না, যখন তুমি হাঁটবা আশেপাশে সাপ থাকবে না। তারপর একদিন আবার হঠাৎ করে রাত্রে বেলা রাত 12:30টার দিকে আমাকে বলছে তোমার কি মনে হচ্ছে, আমি বললাম আম খেতে ইচ্ছে করেছে। সে রাত 12:30টার সময় প্রোডাকশনকে ডেকে ওখান থেকে পাঠক গাজীপুরে আম আসতে আসতে রাত 1:30টা তখন ঘুমে গেছি আমি, ডেকে তুলে বললো আম খাও জাহিদ। এরকম অনেক গল্প, এটা তো দু একটা বললাম, এরকম আমার শত শত গল্প তার সঙ্গে আছে, তার সঙ্গে অভিমান আছে, রাগারাগি আছে, ভালোবাসা আছে। আমার আর একটা জিনিস মনে আছে, তখন প্রথম দিকে আমরা নক্ষত্ররাত করার পরে হুমায়ুন ভাই, করিম মামা বলে আরেকজন ছিলেন আর্কিটেক্ট সুরমে করিম, ওরা সব ইয়ানির প্রোগ্রাম দেখতে যাবে, ইয়ানির প্রোগ্রাম তখন ইয়েতে আগ্রাতে হচ্ছে, দেখি আলোচনা হচ্ছে রাত্রেবেলা, তা আমাকে বলে যাবা নাকি, তা আমি বললাম দেখি কি করা যায়, বলে ভিসা আছে জি আছে, তো বলে যাবা না কেন, আমি বললাম যে দেখি, দেখে বলার পর বুঝতে পেরেছে টাকা পয়সা নেই, বললো যে তুমি পরশু দিন রেডি হয়ে এসো, আমি বললাম কি করে কাজ আছে, গেলাম দেখলাম যে আমাকে রেড টিকিট, হোটেল রুম আর ইয়ানের একটা টিকিট দিল, বললো যে আমি যাচ্ছি না তুমি ঘুরে আসো, এরকম অনেক অনেক স্মৃতি আছে। তারপরে হুমায়ুন ভাইয়ের নহস পদক দিল, নহস পদক তো আমরা তিনজন পেয়েছি, আমি পেয়েছি, নূর ভাই পেয়েছে, আর পেয়েছে সালেহ আহমেদ, তারপর তো বন্ধই হয়ে গেছে। অজস্র স্মৃতি আছে এরকম হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার।
হুমায়ুন আহমেদের মানবিক দিকগুলো আসলে যারাই ওনার আশেপাশে ছিলেন তারা সবাই দেখেছেন যে কতটা মানবিক ছিলেন তিনি।
ওনার অনেক মানবিক গুণাবলী আছে, ওনার ভিতরে অনেক অনেক কিছু, অনেক সময় যেটা আমার খারাপ লাগে অনেকেই তাকে, আমি আমার একটা, উনি চলে যাওয়ার পরে আমার একটা লেখা লিখেছিলাম, আনিসুজ্জামান স্যার সম্পাদিত একটা বই বেরিয়েছিল, ওখানে আমার একটা লেখা আছে, তো ওইখানে বলেছিলাম যে অনেকেই হুমায়ুন ভাইকে বদমাশও ভাবে, আবার অনেকে হুমায়ুন আহমেদকে দেবতাও ভাবে। উনি দেবতাও ছিলেন না, উনি বদমাশও ছিলেন না, উনি একটা মানুষ ছিলেন, মানুষের তো ভুল ত্রুটি ভালো মন্দ সবকিছু মিলিয়ে থাকবে, সেটা আমার কনক্লুশনস লেখায় লাস্টে ছিল, গুড হিউম্যান বিং ছিল আমার অনেক সময় মনে হয়েছে।
অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।
আপনার কথা মনে থাকবে আমার, আপনি দোয়া করেন, আর যে শ্রোতাগুলো আমার কাছে শুনবে আমার কোনো ভুল ত্রুটি হলে যেন ক্ষমা সন্দেহ দৃষ্টিতে রাখে, আমি যেন সুস্থ থাকি, ভালো ভালো কাজ করতে পারি, মানুষ এবং দেশের প্রতি যেন লয়াল থাকতে পারি।
আমাদের রেডিওর প্রিয় শ্রোতা এবং ফেসবুকের দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চিত্রাভিনেতা জাহিদ হাসানের সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারটি নিয়েছেন আহসানুল হক। এবার আমরা যাচ্ছি অন্য প্রসঙ্গে, মিতালিতে। প্রিয় শ্রোতা, আপনাদের চিঠিপত্রের জবাব মিতালি আজকের উপস্থাপনায় রয়েছেন, রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের 1426 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিতালি আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
শুভ নববর্ষ, সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, এই বছরটি সবার জন্য সফল হোক, সুন্দর হোক। তবে প্রথমেই আমরা তাহিরা কথা বলবো, আজকে চিঠি নয়, আমাদের লাইনে আছেন আমাদের অনেক অনেক পুরনো একজন শ্রোতা দেবাশিস গৌ, তিনি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের মানুষ, এবং আমার দেখা হয়েছিল কলকাতায় ফ্যান ক্লাবের একটি শ্রোতাদের একটি ছিল সমাবেশ, সেখানে তিনি এসেছিলেন। তো আজকে তাকে টেলিফোনে পেয়ে গেলাম নতুন বছরের শুরুতে, তার কিছু শুভেচ্ছা বিনিময় করি তার সাথে এবং তার কিছু কথা শুনে নিই আগে, কেমন?
নিশ্চয়ই।
দেবাশিস গোপ, আপনি লাইনে আছেন?
হ্যাঁ আছি, বলছি।
আপনাকে ভাই
শুভ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, যে যেখানে থাকুন না কেন, নতুনভাবে নতুন উদ্যমে জেগে নতুনকে আহ্বান করে আমরা যেন নতুনভাবে এগিয়ে যেতে পারি। এই নতুনের মধ্যেই নতুন নতুনত্বের স্বাদ, সেই স্বাদে আমরা যেন আমরা গ্রহণ করতে পারি। আর নতুন বছরে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনুন এবং তাকে উপভোগ করুন। ধন্যবাদ।
ধন্যবাদ দেবাশিস গোপ। আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন, আপনি তো অনেকদিন আমাদের অনুষ্ঠান শুনেছেন, এখন হয়তো কিছুটা আপনার নিজের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আপনি সেইভাবে মনোযোগ দিতে পারছেন না, কিন্তু আপনার ছোট্ট একটি স্মৃতি আমাদের সাথে যদি আপনি শেয়ার করেন, যে আজ এই মুহূর্তে আপনার ভয়েস অফ আমেরিকার কোন কথা, কোন অনুষ্ঠান কি মনে পড়ছে?
ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান যখন আমি নতুন করে আবিষ্কার করি, সেই ঘটনাটা আমার মনে থাকবে। আমি একদিন হঠাৎ করেই ওই রেডিও নব ঘোরাতে ঘোরাতে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আবিষ্কার করেছিলাম, সে প্রায় 1983 সাল নাগাদ। তখন থেকে আমি মাঝে মধ্যে এবং রেগুলার কোনো কোনো সময় রেগুলার অনুষ্ঠান শুনে আসছি। আর এই অনুষ্ঠান শোনার একটা মজা হচ্ছে এই, এটা একটু ভিন্ন স্বাদের, এবং এর যে খবরগুলো পরিবেশন করা হয়, খবরগুলো সত্যি তাজা এবং বেশ গ্রহণযোগ্যতা থাকে। হ্যাঁ, এই কারণেই ভয়েস অফ আমেরিকা সবার কাছে প্রিয়।
ধন্যবাদ। আর আপনার সাথে মনে পড়ছে আমার 2014 সালে শ্রোতা সমাবেশ হয়েছিল কলকাতায়, এবং সেই সময় দেখা হয়েছিল, আপনি নিজে এগিয়ে এসে আপনার পরিচয় দিয়েছিলেন, কারণ আমরা তো সবাইকে চেহারায় চিনতাম না তখন। তো যাই হোক, খুব ভালো লেগেছিল। এবং দেবাশিস গোপ, আশা করব যে আগামীতে কলকাতায় বা অন্য কোথাও যদি পশ্চিমবঙ্গের শ্রোতা সমাবেশ হয় ভয়েস অফ আমেরিকার, আপনাদের কাছে অবশ্যই খবর পৌঁছাবে, কারণ আপনার ঠিকানা ফোন নাম্বার আমাদের কাছে আছে, যোগাযোগ করা হবে আগে থেকে। তো অবশ্যই দেখা হবে
দেবাশিস গোপ। আমরা আজকে পুরনো দিনের কথা বলছি, সেই পুরনো দিনের রেস্ট টেনেই আমার বলতে হচ্ছে যে আপনি যে প্রচুর পোস্ট কার্ড পাঠাতেন, সেই বাদামি রঙের পোস্ট কার্ড পশ্চিমবঙ্গ থেকে আসতো, হ্যাঁ এটা কিন্তু আমরা এখনো খুব মিস করি। আশা করি আপনি আবারও আমাদের কাছে লিখবেন,
করবেন, যোগাযোগ রাখবেন।
হ্যাঁ, নতুন বছরের শুভেচ্ছা রইল, এবং আগামীতে আমরা আশা করব যে শ্রোতা বন্ধুরা আপনারাও আমাদের কাছে লিখুন। আজকাল তো চিঠি আর লেখা হয় না, চিঠি
সবাই ইমেল পাঠান, ইমেল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এই আর।
হাতের লেখা চিঠির দাম অন্য রকম, এবং পেলে সত্যি ভালো লাগে।
তো দেবাশিস গো, ভালো থাকুন, নতুন বছরটি আপনার জন্য শুভ হোক।
সবাই ভালো থাকুন,
ধন্যবাদ।
এরপরের চিঠিটি লিখেছেন ডক্টর এস এম এ হান্নান, পাঁচওয়াইল রেডিও শ্রোতা ক্লাব ডাকঘর হরিপুর জেলা চাটমোহর পাবনা থেকে লিখেছেন।
তিনি কি লিখছেন, কারণ তিনি তো আমাদের কাছে প্রায় ইমেল পাঠান।
ডক্টর এস এম এ হান্নান লিখেছেন, আমার 100টির মতো রেডিও ছিল, একটি রেখে সবগুলোই বন্ধুদের বিনামূল্যে বিতরণ করেছি। আমার একটি রেডিও লিখেছে, আমার একটি রেডিও নষ্ট হয়ে গেছে, পাবনা সহ বেশ কয়েকটি মার্কেটে আমি রেডিও খুঁজেছি কিন্তু রেডিও পাইনি, যদি সম্ভব হয় একটি রেডিও কুরিয়ারে পাঠালে খুশি হব।
ভাই, কুরিয়ারে তো এই মুহূর্তে পাঠাতে পারবো না, তবে বাংলাদেশে কেউ গেলে এবং সম্ভব হলে অবশ্যই আপনার এই উৎসাহ দেখে মানে বলতে পারছি না যে না পাঠানো সম্ভব নয়, হ্যাঁ সম্ভব হতে পারে। ধন্যবাদ আপনার এই আগ্রহের জন্য, এবং আপনি যে 100টির মধ্যে 99টি রেডিও দিয়ে দিলেন বন্ধু বান্ধবদের কাছে, তার জন্য আমরা সাধুবাদ জানাই।
আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন এম আব্দুল রাজ্জাক, গ্রাম ও ডাক নিমাই দিঘি, ছাতিন দিঘি, আদম দিঘি, বগুড়া থেকে লিখেছেন। লিখেছেন, আমাদের ক্লাব মেম্বাররা আপনাদের রেডিও প্রোগ্রাম নিয়মিতভাবে শুনে থাকেন, এবং আপনাদের ওয়েব পেজটি খুব সুন্দর।
ধন্যবাদ,
ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আরও লিখেছেন যে আপনাদের ক্লাবের সদস্যদের জন্য ভিউ কার্ড, পোস্ট কার্ড, স্টিকার, ওয়ার্ড বুক এসব জিনিসগুলো পাঠাতে।
এই মুহূর্তে ওয়ার্ড বুক আর অন্য কিছু নেই, তবে ভিউ কার্ড থাকলে অবশ্যই পাঠাবার ব্যবস্থা করব। তাপস প্রামাণিক লিখেছেন পাথুরিয়া বনগাঁ থেকে। ভাই তাপস প্রামাণিক আপনার ফোন নাম্বার পাঠিয়েছিলেন এবং ফোন নাম্বারে আমি এবং তাহেরা দুজনেই প্রায় 5 মিনিটের উপরে আপনার লাইন চেষ্টা করেও আমরা ডায়াল করে পেলাম না। যাই হোক, আগামীতে আপনার সাথে কথা হবে সেই আশাই করছি। আপনি ভারতের নির্বাচন কমিশনের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়া উচিত বলে মনে করছেন সেটা লিখেছিলেন। যাই হোক, ধন্যবাদ। এখন তো চলছে নির্বাচন, সুতরাং ফলাফল কী হয়, কী রকম দাঁড়ায়, আপনাদের পছন্দ মতো ফলাফল হয় কি না সেটা আমাদের পরে জানাবেন, কেমন?
এরপরের ইমেলটি লিখেছেন এম এইচ রনি, সভাপতি জিএস রেডিও শ্রোতা ক্লাব, শম্ভুপুর খাসেরঘাট তজুমদ্দিন ভোলা থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, তার অংশবিশেষ পড়ছি। লিখেছেন, প্রতিদিন রাত 10টা বাজার অপেক্ষায় থাকি প্রিয় ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শোনার জন্য। ভয়েস অফ আমেরিকার একনিষ্ঠ শ্রোতা ছিলাম এক সময়, মাঝপথে ব্যস্ততা চাকরির জন্য আর শোনা হয়নি, কিন্তু এখন আবার নিয়মিত শুনছি, বিশেষ করে রাত 10টায়। ফেসবুক লাইভ না শুনলে আর না দেখলে ভালো লাগে না। গত 16 তারিখের অনুষ্ঠান শুনলাম মিতালি, একেবারে মন ছুঁয়ে গেছে, মনে হলো অনেকদিন পর পুরনো মিতালি পেলাম। বিশেষ অনুরোধ, মিতালি অনুষ্ঠানের সময় বাড়াবেন এবং সপ্তাহে কমপক্ষে 2 দিন মিতালি প্রচার করবেন।
ভাই চিঠি লেখার জন্য ধন্যবাদ, আপনার অনুরোধ আমরা বিবেচনা করে দেখব অবশ্যই। তবে আমরা যদি চিঠি আগের মতন, সেই হাজার হাজার চিঠি যদি আমাদের ডাকযোগে আসতো, তাহলে বোধহয় মিতালির আসরের পরিসর বাড়ানো আরও সম্ভব হতো, কারণ এখন ইমেল পাঠান এবং নিয়মিত কিছু শ্রোতা আমাদের ইমেলে এবং ফেসবুকে লিখে যান। নতুন শ্রোতারা বা পুরনো শ্রোতারা সেইভাবে কিন্তু আজকাল চিঠি লেখেন না। তো যাই হোক, আশা করব যে সবাই লিখবেন, ফেসবুকে মন্তব্য করবেন। ধন্যবাদ।
আজকে আমরা আমাদের ফেসবুকের দিকে নজর দিতে চাচ্ছি, সেখানে কিছু বেশ মন্তব্য এসেছে। বিশেষ করে একটি পোস্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি নাসরিন হুদা বিথি অত্যন্ত মর্মান্তিক এক ঘটনার ভিডিও তিনি তুলে ধরেছেন।
বাংলাদেশের ছিল জাহান রাফির হত্যাকাণ্ড, সেই নিয়েই তো মন্তব্য কি করছেন।
প্রথম মন্তব্যটি লিখেছেন ফারুক আলম, লিখেছেন এইসব জানোয়ারের সাজা ফাঁসি হওয়া উচিত।
হ্যাঁ, ধীরেন বসাক যেমন লিখছেন এখানে যে খুবই দুঃখজনক ঘটনা এটি, অপরাধীরা যেন সাজা পায়। কারণ আমরা যেমন জানি যে নুসরাত জাহানকে অগ্নিদগ্ধ করে, মানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলা হয়,
প্রথমে তো নির্যাতন, যৌন নির্যাতন করা হয়েছে, চেষ্টা করা হয়েছে,
যৌন হয়রানি করেছেন। সবাইকে সচেতন হতে হবে, এটা শুধু সরকার নয়, তার পরিবার নয়, এইরকম কোনো ঘটনা ঘটলে সবার সামনে সেটা নিয়ে আসা উচিত, তার যোগ্য বিচার হওয়া উচিত, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছেন যে এর একটা কঠোর শাস্তি বিধান করা উচিত এবং দেখা উচিত যে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়।
মোহাম্মদ শানমিয়া লিখেছেন হিংস্র প্রাণীকে শাস্তি দেওয়ার আগে হিংস্র প্রাণীদের কাছ থেকে প্রতিটি নুসরাতকে বাঁচাতে হবে।
খুব চমৎকার কথা, সত্যি আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার এবং যে যেখানেই থাকুক তাদের সবারই এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, সাহায্যের হাত বাড়িয়ে, যাতে কোনো মেয়ে কোনো সমাজে এইভাবে উত্তক্ত না হয় আর এইভাবে প্রাণ না হারায়।
শ্রোতা বন্ধুদের আবারও নতুন বছরের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
আর এখন শুনবেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম হোসেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলছেন যে পরমাণু বিষয়ে থমকে থাকা আলোচনার উপর সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে বছরের শেষ নাগাদ সময় বেঁধে দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে তাঁর ভাষায় ওয়াশিংটন যদি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আনে তাহলে তাকে খুব বিপজ্জনক এবং বাজে পরিণতি ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার নামমাত্র সংসদের অধিবেশনে দেওয়া ভাষণের কিম আরও বলেন যে তিনি আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন, যদি অবশ্য যুক্তরাষ্ট্র তার মনোভাব পরিবর্তন করে। এই টুইটার বার্তায় আজ সকালেই প্রেসিডেন্ট ট্রাম্প এর জবাবে বলেন, আমি উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে একমত যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, বলা যেতে পারে দারুণ শব্দটাই যথাযথ হবে, এবং তৃতীয় আরেকটি শীর্ষ বৈঠক হলে ভালো হবে যাতে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি আমাদের সঠিক অবস্থান। ট্রাম্প আরও বলেন যে চেয়ারম্যান কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ার অসাধারণ প্রবৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য এবং প্রাচুর্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। সুদানের গোয়েন্দা বিভাগের প্রধান সালাহ আবদুল্লাহ মোহাম্মদ সালে আজ পদত্যাগ করেছেন। এর একদিন আগেই সামরিক অভ্যুত্থানে সে দেশের প্রেসিডেন্টকে উৎখাত করার পর প্রতিরক্ষা মন্ত্রী ও তার পদ থেকে সরে দাঁড়ান। অন্তর্বর্তী সামরিক পর্ষদে জারি করা এক বিবৃতিতে বলা হয় যে পর্ষদের নেতা আব্দুল ফাতাহ আল বুরহান সালের পদত্যাগ পত্রটি গ্রহণ করেছেন। সালে সালে ঘোষ নামেও পরিচিত। ঘোষ সবচেয়ে ভীতিময় জাতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা বিভাগের নেতৃত্বে ছিলেন এবং গত চার মাসের প্রতিবাদ বিক্ষোভের সময় তিনি তাঁর ওই সংস্থার নির্মম অভিযানের নেতৃত্ব দেন। ওই সব প্রতিবাদের কারণে বৃহস্পতিবার সামরিক বাহিনী প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে উৎখাত করে। তবে বিক্ষোভকারীরা বলছেন যে অসামরিক অন্তর্বর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। তারা আশঙ্কা করছেন অনির্দিষ্টকাল ধরেই সামরিক শাসন চলবে। পশ্চিমবঙ্গে রামনবমী মিছিলে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার সঙ্গীদের হাতে ভারতীয় ঐতিহ্যবাহী অস্ত্রসহ অংশ নেন। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
ভোটের ব্যস্ততা থাকলেও রামনবমী পালন করতে ভোলেননি গেরুয়া শিবিরের সংশ্লিষ্ট নেতৃত্ব। আজ শনিবার সকালে খড়গপুরে বর্ণাঢ্য মিছিল করা হয়। ওই মিছিলে অংশ নেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ঘুরে ঘুরে দেখেন আখড়াগুলির প্রস্তুতি। সেই সময় তার হাতে ছিল গদা এবং তলোয়ার। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জয় শ্রীরাম ধ্বনিও শোনা গিয়েছে। রামনবমী নিয়ে গত বছর রাজ্যে বেশ অশান্তি হয়েছে, তাই এই নির্বাচন নিয়ে এবার সতর্ক প্রশাসন। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। তার জেরে কলকাতা, মেদিনীপুর, আসানসোল সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে বলে খবর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গ্রেপ্তারের পর থেকেই উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ ব্রিটিশ জেলে বন্দী রয়েছেন। তার ভবিষ্যৎ নিয়ে যেমনটি প্রত্যাশিত ছিল, দীর্ঘ আইনি এবং রাজনৈতিক লড়াই চলতে পারে। ব্রিটেনের বিরোধী লেবার পার্টি নেতা জেরেমি কর্মিন বিচারের জন্য আসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন যে ইরাক ও আফগানিস্তানে নির্যাতনের প্রমাণ প্রকাশ করার অপরাধে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে তাকে পাঠানোর বিষয়টির বিরোধিতা করা উচিত। লন্ডনে আসাঞ্জের উকিল জেনিফার রবিনসন নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের আদালতে আসাঞ্জের বিচার করানোর প্রচেষ্টার বিরুদ্ধে তিনি লড়ে যাবেন। এদিকে আসাঞ্জের গ্রেপ্তার সম্পর্কে চিলিতে এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন, যারা চুরি করা তথ্য নিয়ে সৈন্য, নাবিক, বৈমানিক এবং মেরিনদের জীবন ঝুঁকির সম্মুখীন করে তাদেরকে বিচারের সম্মুখীন করা হলে আমেরিকা বরাবর খুশি হবে। তিনি বলেন, গোপন তথ্য প্রচার করা সঠিক নয়, সেটা সাংবাদিকতাও নয়। সিরিয়া বলছে মিসাইফ শহরে সিরিয়ার একটি সামরিক ক্ষেত্রে ইসরায়েলের বিমান হামলায় 3 সৈন্য নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে মধ্যাঞ্চলের হামা প্রদেশে আজ ভোরবেলায় ওই বিমান হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়েছে। নাম জানা যায়নি এমন একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে মাঝপথে বাধা দিয়েছে। ইসরায়েল তাদের কথায় সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুর ওপর একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে যে সিরিয়ায় ইসরায়েলের সীমান্ত সংলগ্ন এলাকায় ইরানের উপস্থিতিকে ইসরায়েল বরদাস্ত করবে না। নেটোতে মিত্রদেশ যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের সতর্ক বাণী দেওয়া সত্ত্বেও সে দেশের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান রুশ ক্ষেপণাস্ত্র ক্রয়ের ব্যাপারে তাঁর সংকল্পে অটুট থেকেছেন। আঙ্কারা এবং ওয়াশিংটন সংঘাতের মুখেই রয়েছে। জুলাই মাসে আঙ্কারা ক্ষেপণাস্ত্রের চালান গ্রহণ করবে, সুতরাং দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল এড়ানোর জন্য হাতে রয়েছে খুব কম সময়ে। তুরস্কের যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বলেছেন, তুরস্ককেই বেছে নিতে হবে যে তারা ইতিহাসের সবচেয়ে সফল সামরিক জোটের গুরুত্বপূর্ণ শরিক হয়ে থাকবে কি না। তবে এবছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিস্টার রেজেপ তাইয়েব এরদোয়ানের তৃতীয় বৈঠক শেষে মস্কো ফিরে এসে এরদোয়ান S-400 ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাংলা অধিবেশনের একেবারে শেষ প্রান্তে আমরা। আজকের এই অধিবেশনে যারা আমাদের ফেসবুক লাইভ সরাসরি দেখছেন তাদের অনেকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও বাংলাদেশ এবং ভারতে বাংলা নববর্ষের ক্ষণ শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রে আমরা এখনও কয়েক ঘন্টা পিছিয়ে আছি, তারপরেও আপনাদের সবাই প্রতি রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ভয়েস অফ আমেরিকার পরিবারের পক্ষ থেকে, বাংলা পরিবারের পক্ষ থেকে। আর আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন কর্নেলিয়াস টেনর, ফেসবুক সম্প্রচার ছিলেন সঞ্জানা ফিরোজ, আর আমি সেলিম হোসেন, এবং আমার সঙ্গে আছেন
আমি আনিস আহমেদ। আপনাদের আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
শুভ নববর্ষ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
শুভ নববর্ষ।
This program has come to you from the Voice of America, Washington.